الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا الصبر والصلاة إن الله مع الصابرين.
হে যারা ঈমান এনেছো, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য যাচনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মানব জীবনে বহু সমস্যা এসে থাকে যার মুখোমুখি হতে হয়। ব্যক্তিগত পর্যায়ে অনেক জাগতিক সমস্যার মধ্য দিয়ে মানুষ অতিবাহিত হয়। এমন পরিস্থিতির সম্মুখীন যখন ধৈর্য ধারণ করা ছাড়া গত্যন্তর থাকে না। সন্তান সন্ততি সম্পদ এবং জাগতিক বিভিন্ন জিনিসের ক্ষতি হয়। দুনিয়াদার মানুষ হাহুতাশ করে এমন পরিস্থিতিতে এই ক্ষয় ক্ষতি সহ্য করে মাথা পেতে নেই। অধিকাংশ মানুষের ভিতরে সহ্য এবং ধৈর্য শক্তি নেই। দুনিয়ার মানুষ জগৎ পূজারী মানুষ যেভাবে সহ্য করে এই সেই ক্ষেত্রেও অনেক কুফরি বাক্য এবং খোদার বিরুদ্ধে অভিযোগমূলক শব্দ তাদের মুখ থেকে বেরিয়ে যায়, ফসকে বেরিয়ে যায়। বা অনেকে এমন আছে যারা জাগতিক ক্ষয়ক্ষতি সহ্য করার শক্তি না থাকার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে বসে অনেক সময়। কিন্তু খোদার কিছু বান্দা এমনও আছে যাদের প্রাণ এবং সম্পদের ক্ষয়ক্ষতি সহ্য করতে হয় বা মর্মযাতনার সম্মুখীন হতে হয় বা দৈহিক কষ্ট মার এবং প্রহারের আকারে সহ্য করতে হয় কেবল এই জন্য যে খোদার নির্দেশ মান্য করো। তো তারা খোদার কোন নবী এবং আল্লাহর প্রেরিত মহাপুরুষে ইমান রাখে তারা বা ইমান আনে। এক কথায় তাদের জাগতিক সহায় সম্পত্তির ক্ষেত্রে ক্ষয়ক্ষতিও আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে। জীবনের ক্ষয়ক্ষতিও খোদার সন্তুষ্টির জন্যই তারা এর সম্মুখীন হয়। কিন্তু এসব ক্ষয়ক্ষতির তারা মোকাবেলা করে কোন অভিযোগ না করেই। হ্যাঁ, তারা খোদার কাছে অবশ্যই দোয়া করে যে হে আল্লাহ, যেখানে এসব কিছু তোমার প্রেরিতকে মানার কারণে আমাদের উপর চাপানো হচ্ছে, তাই তুমি আমাদের ধৈর্য শক্তিও বৃদ্ধি করো আর তুমি স্বয়ং আমাদের সাহায্যার্থে ছুটে আসো এসব অত্যাচারীদের অত্যাচারের জাতাকল থেকে আমাদের রক্ষা করো। তোমার সন্তুষ্টির জন্য যে পরীক্ষার আমরা সম্মুখীন, এক্ষেত্রে আমাদের দৃঢ়চিত্ততাও দান করো, অবিচলতা দান করো। পৃথিবীর অন্যান্য মানুষ কেবল নবীদের ইতিহাস পড়ে থাকে বা শুনে, অন্যান্য মুসলমান কোরআনে নবী এবং তাদের মান্যকারীদের কথা পড়ে এবং শুনে, আর প্রাথমিক যুগের মুসলমানরা যে সমস্ত ঘটনাবলীর সম্মুখীন হয়েছেন বা তাদের নির্যাতিত পরে অবস্থার সংক্রান্ত ঘটনাবলী পরে বা আলেমদের নিজেদের আলেমদের কাছে শুনে, কিন্তু আহমদী মুসলমান তারা যারা মুহাম্মদী মসীহকে মান্য করার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাসকে মানার কারণে ইসলামকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আগমনকারী খোদার প্রেরিত ব্যক্তিকে ব্যক্তির প্রতি বিশ্বাস স্থাপনের কারণে কার্যত সেই পরিস্থিতি বা সেই অবস্থা অতিক্রম করছেন বা সেই অবস্থার সম্মুখীন যা অন্যদের জন্য ধর্ম জগতের হয়তো পুরনো কাহিনী বা ইতিহাস, অন্যান্য ফেরকার বা অন্য কিছু ফেরকাও হয়তো বলতে পারে যে আমরাও ধর্মের কারণে বিরোধিতা এবং শত্রুতার সম্মুখীন হচ্ছি, কিন্তু এদের সকলে বা এসব জামাত বা দলগুলো বিরোধী এবং শত্রুদের কাছ থেকে সুযোগ পেলে সেভাবে আক্রমণ করে প্রতিশোধ নেয়, যেমন জুলম অত্যাচার তাদের উপর হয়। কিন্তু আহমদের এমন শ্রেণী যারা মোমেন হওয়ার দৃষ্টান্ত স্থাপন করে আইনকে নিজেদের হাতে না নিয়ে অত্যাচারের মুখে ধৈর্য ধরে খোদার সামনে সেজদা বনত হয় এবং তার কাছে সাহায্য চায়, তো এটি এক বড় পার্থক্য আহমদী মুসলমান এবং পৃথিবীর অন্যান্য মানুষের মাঝে। আমরা সেই শ্রেণী আর আমাদের এমনই হওয়া উচিত, কেননা আমরা মসিহ মতকে মেনেছি। যারা জাগতিক পরীক্ষা এবং বিরোধীদের শত্রুতার কারণে ধৈর্যের বাঁধন ছিন্ন হতে দেব না এবং ইমানকেও আমরা নষ্ট হতে দেব না, আমরা এই কথার বা এই বিষয়ে অন্তর্দৃষ্টি রাখি যে আমাদের দুঃখের সুরাহা এবং চিকিৎসা একমাত্র আল্লাহর কাছে। দুঃখ এবং কষ্টের সময় এই দুনিয়ার মানুষের সামনে নয়, বরং সর্বশক্তির আধার এই পৃথিবীর অধিপতি খোদার সামনে আমাদের ঝুঁকতে হবে এবং তার কাছেই চাইতে হবে। তিনি আমাদেরকে আমাদের ধৈর্য এবং দোয়ার কল্যাণে এসব সমস্যা থেকে আমাদের পরিত্রাতা এবং পরিত্রাণ দেবেন ইনশাআল্লাহ। কখনো তার কাছে যারা বিশুদ্ধ হৃদয়ে ঝুঁকে তাদেরকে খালি হাতে ফেরান না, যারা তার সন্তুষ্টির জন্য তার প্রতিষ্ঠিত জামাতের কল্যাণার্থে ত্যাগ স্বীকার করে অবশ্যই তিনি তাদেরকে পুরস্কৃত করেন। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তি মান্যকারী এবং এই উক্তি অন্তর্দৃষ্টি আমরা রাখি যে উক্তি করতে গিয়ে তিনি সাল্লাম বলেছেন যে মোমেনের বিষয় বড় বিস্ময়কর, তার সব বিষয়াদি মূর্তিমান কল্যাণ, আর এই সম্মান এবং মর্যাদা শুধু মোমেনেরই, যদি কোন সুখকর অভিজ্ঞতার সে সম্মুখীন হয় এর জন্য সে কৃতজ্ঞতা প্রকাশ করে, আলহামদুলিল্লাহ পরে সকল প্রশংসা মহান আল্লাহর বলে আল্লাহর দরবারে সেজদা বনত হয়, আর এই বিষয়টি তার জন্য কল্যাণ বয়ে আনে। কোন কষ্টের যদি সে সম্মুখীন হয় সে ধৈর্য ধরে, আর এটিও তার জন্য কল্যাণ বয়ে আনে। খোদা তালার পথে বড় কষ্ট পাওয়া এবং বড় বড় কষ্টের সম্মুখীন হওয়া আর এই কারণে ধৈর্য ধরা এবং দোয়া করা বান্দাকে কল্যাণের ভাগিত করেই, কিন্তু খোদা সেই সত্তা যিনি তুচ্ছাতে তুচ্ছ ব্যথা বেদনা কষ্ট যার মোমিন সম্মুখীন হয় তার জন্য ভূষিত না করে ছাড়েন না। এই কথাটি বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি একবার বলেছেন যে মুসলমান যে ক্লান্তি, রোগব্যাধি, ব্যাকুলতা, কষ্ট এবং দুঃখ বেদনার সম্মুখীন হয়, এমনকি তার পায়ে যদি কোনো কাঁটাও ফোটে, এর কল্যাণে খোদা তাআলা তার কিছু ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন। তো ইনি হলেন আমাদের দয়ালু এবং কৃপালু খোদা, যিনি বান্দাকে, মোমেনকে ছোট ছোট কারণেও স্বীয় নিয়ামতে ভূষিত করেন। একজন ধৈর্যশীল ব্যক্তি এবং আল্লাহর দরবারে যে মোমেন বিনত হয়, তার জন্য তো আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ রয়েছেই। অন্য এক ক্ষেত্রে রাসূল করিম সাল্লাম ধৈর্য এবং দোয়ার গুরুত্বের কথা উল্লেখ করতে গিয়ে আর এর বিনিময়ে খোদার ব্যবহারের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে খোদার পথে বহমান প্রতিটি রক্তবিন্দু এবং রাতের বেলা নফল পড়তে গিয়ে খোদা ভীতির কল্যাণে চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু ফোটার চেয়ে অন্য কোন ফোটা খোদার কাছে বেশি প্রিয় নয়। আর দুঃখের সেই ঢোক থেকে অন্য কোন ঢোক আল্লাহর কাছে বেশি প্রিয় নয়, যা ধৈর্য করে মানুষ পান করে। অর্থাৎ সমস্যার সময় দুঃখের যে পরিস্থিতি হয় তখন মানুষ যে ধৈর্য ধরে আর আল্লাহর খাতিরে যখন ধৈর্য ধরে, তা খোদার কাছে বড়ই প্রিয়, বড় পছন্দনীয়। অনুরূপ ভাবে রাগের ঢোক পান করার চেয়ে অন্য কোন ঢোক বেশি প্রিয় নয়, অর্থাৎ রাগ সংবরণ করা খোদার কাছে পছন্দনীয়, রাগ করা নয়। অনেক এমন মুহূর্ত আসে মানুষ ধৈর্য ধরে, শুধু আল্লাহ তাআলার খাতিরে ধৈর্য ধরে, এর মাধ্যমে সে খোদার সন্তুষ্টি অর্জনকারী হয়ে থাকে। অতএব ব্যক্তিগত বিষয়ে হোক, যার ফলে কারো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, বা যদি বা জামাতের বিষয় হলেও, যদি খোদার সন্তুষ্টি অর্জন করতে হয়, যদি খোদার স্নেহভাজন হতে হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নীতি বর্ণনা করেছেন যে আল্লাহর সামনে সেজদা বনত হওয়া আর ধৈর্য প্রদর্শন আল্লাহর নৈকট্য ভাজন করে মানুষকে। একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য সুগভীর আত্মাভিমান রাখেন, যে তার ক্ষতি করে বা কষ্ট দেয় তিনি তাকে ধৃতও করেন। অর্থাৎ যে বিষয়টি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নেন, বান্দার সে বিষয় নিজের হাতে নেওয়ার প্রয়োজন কি? শুধু এটি নয় যে আল্লাহ তার সামনে যারা সেজদা বনত হয় বা যারা ধৈর্য ধরে তাদের শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নেন, বরং একবার তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে কোন বান্দার উপর যখন অন্যায় করা হয়, জুলম করা হয়, আর সে বান্দা যদি ধৈর্য ধরে তাহলে খোদা তাআলা তাকে সম্মানিত করেন, আর যাকে আল্লাহ তাআলা সম্মানিত করেন, বান্দার জন্য বা এই বান্দার জন্য সে বড় সম্মানের বিষয় আর কি হতে পারে। অতএব আজকাল আহমদিয়া জামাতের সভ্য এবং সদস্যদের উপর যে বিভিন্ন দেশে যে কাঠিন্য, যে দুশ্চিন্তা এবং কষ্টদায়ক বা কষ্টকর পরিস্থিতি বিরাজ করছে, এর জন্য আমাদের দায়িত্ব হবে ধৈর্য এবং দোয়ার কাছে, দোয়ার সাথে আল্লাহ সাহায্য চেয়ে তার সামনে সেজদা বনত হন। তিনি কাফের শ্রেণীর নেতাদের ধৃত করে তাদের হাত থেকে আমাদের রক্ষার জন্য, তাদের ষড়যন্ত্র এবং অপকৌশল থেকে রক্ষার সবচেয়ে বেশি শক্তি তার রয়েছে। আর জামাতের ইতিহাসে আমরা এটি দেখে এসেছি যে শত্রু নিজেদের সকল শক্তি আর উপায় উপকরণ সহজলভ্য হওয়া সত্ত্বেও ব্যর্থই হয়েছে।
আর
জামাতের অগ্র পদচারণা অব্যাহত রয়েছে, সমস্যা এবং কষ্টের মধ্য দিয়ে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে অতিবাহিত হতে হয়েছে, আর তা অতিক্রম করেই যেখানে সাফল্য এসেছে সেখানে আমরা কি যে কোনো কষ্ট না দেখেই সাফল্য অর্জন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টদায়ক যুগের কথা বলতে গিয়ে এক জায়গায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন যে 13 বছর খুব সামান্য সময় নয়, এই সময়ের ভিতর তিনি সাল্লাম যত দুঃখ সহ্য করেছেন তা বর্ণনা করা সহজ বিষয় নয়। জাতির পক্ষ থেকে কষ্ট আর দুঃখ দেওয়ার ক্ষেত্রে, যাতনা দেওয়ার ক্ষেত্রে কোন ত্রুটি করা হতো না। অপরদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধৈর্য এবং অবিচলতার নির্দেশ আসত। একদিকে জাতি উপর্যপুরি যাতনা দিয়ে চলেছে, অপরদিকে খোদার নির্দেশ হল ধৈর্য ধরো আর অবিচল থাকো। আর বারংবার এই নির্দেশ দেয়া হতো যে যেভাবে পূর্ববর্তী নবীরা ধৈর্য ধরেছেন তুমিও সেভাবেই ধৈর্য ধরো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম ধৈর্যের সাথে এসব কষ্ট যাতনা সহ্য করতেন, আর তবলিগে দায়িত্ব পালনের ক্ষেত্রে অলস হতেন না, বরং ক্রমশ অগ্রপদচারণা অব্যাহত থাকত। আসল কথা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য পূর্ববর্তী নবীদের মতো ছিল না, কেননা পূর্ববর্তী নবীরা এসেছিলেন সীমিত জাতির জন্য, তাই তাদের কষ্ট এবং তাদের দুঃখ আর মর্মযাতনাও সেই অনুপাতে সীমাবদ্ধ ছিল। কিন্তু পক্ষান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য ছিল অতীব মহান, কেননা সর্বপ্রথম তার স্বজাতি মহানবীর বিরোধিতায় দণ্ডায়মান হয় এবং কষ্ট দেয়ার ষড়যন্ত্র করে, খ্রিস্টানের শত্রুতা আরম্ভ করে। অতএব আমরা যে ব্যক্তি মহানবী ইসলামের দাসত্বে ইসলামের পুনরুজ্জীবনের জন্য এসেছেন তার হাতে বয়াত করেছি, আর সকল ধর্মের উপর ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যিনি এসেছেন। মুসলমানদের এই যে দলাদলি রয়েছে এসবের অবসান ঘটিয়ে এক হাতে তাদের সমবেত করে ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করার জন্য এসেছেন। আমাদেরকেও আপন পর সবার বিরোধিতার সম্মুখীন হতে হবে, অমুসলিমরা পৃথিবীর অধিকাংশ দেশে এখন সেভাবে প্রকাশ্য বিরোধিতা করে না যেভাবে ইসলামের প্রথম যুগে মুসলমানদেরকে বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। বরং এরা যারা অমুসলিম এরা বিরোধিতা করলেও খুব ধূর্ততার সাথে আর ভেবে চিনতে বিরোধিতা করে, ইসলামের উপর আক্রমণের এমন পন্থা এবং রীতি অনুসরণ বা অবলম্বন করে যার ফলে তারা তাদের জন্য এটি বলা সম্ভব হয় যে আমরা কোনো জুলম বা অন্যায় করিনি, কিন্তু এরা বিরোধিতা অবশ্যই করে চলেছে। এদের কথার উত্তর দিতে হবে কিভাবে? তাই হযরত মসীহ ইসলাম বলেন যে যে অস্ত্র ইসলাম বিরোধীরা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ব্যবহার করছে আমাদেরকে তাই ব্যবহার করতে হবে, আর তা হল বই পুস্তক এবং তাবলিগের অস্ত্র। অমুসলিম বিশ্বে যখন ইসলামের বিস্তার আরম্ভ হবে তখন অমুসলিম দেশগুলো আমাদের জামাতের বিরোধিতা করবে, যখন তারা দেখবে যে এখানকার স্থানীয়রা ইসলাম গ্রহণ করছে, বরং হুজুর বলছেন যে কোনো কোনো স্থানে এমন ঘটনা ঘটতেও দেখা যায়। প্রথম দিকে কোনো কোনো গির্জা সানন্দে আমাদেরকে অনুষ্ঠান করার জন্য জায়গা দিয়েছে, কিন্তু যখন তারা দেখলো যে মানুষের আকর্ষণ বাড়ছে এদিকে, বিরোধিতা আরম্ভ হয়ে যায় তারা, এবং তারা জায়গা দিতে অস্বীকার করে। তারা বুঝতে পারছে যে এই ইসলাম যা প্রকৃত ইসলাম, জামাত আহমদিয়া যে ইসলামের তবলিগ করে এবং প্রচার করে, এই ইসলাম এক সময় জয়ে যুক্ত হবে। আর এই প্রকৃত ইসলাম আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে বিস্তার লাভ করা অবধারিত। কিন্তু এখন মোল্লা বা মুসলমান, মুসলমানদের মোল্লা, তাদের মেম্বার হারিয়ে যাওয়ার ভয়ে, অর্থাৎ তাদের প্রভাব প্রতিপত্তি হারিয়ে যাওয়ার ভয়ে, বিরোধিতায় তারা সবার অগ্রে সেভাবে জুলুম এবং অত্যাচার করছে যা যেভাবে অতীতে ধর্মের উপর অত্যাচার করা হতো রাজনীতিবিদরা। কোথাও মোল্লার অনুকরণকারী অনুসরণকারী ভোটার তাদের হাত থেকে বেরিয়ে না যায়। তারা ভোট এবং সস্তা জনপ্রিয়তার জন্য তাদের অন্ধ অনুকরণ করে, নতুবা এরা তো ধর্মের কখনো জানে না। এদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী হয়তো নামাজই পড়ে না, বরং জুমায় হয়তো বিরলি আসে, এরা ঈদের নামাজ পড়ে। কিন্তু ইসলামের আত্মাভিমানের নামে আহমদীদের উপর আক্রমণ তারা অবশ্যই করে, বা বিভিন্ন সংসদে আইন পাশ করানোর চেষ্টা অবশ্যই করে। পাকিস্তানে আজাদ কাশ্মীরে আজকাল সংসদে পাকিস্তানি মোল্লার প্রভাবে এসে সেখানকার মোল্লা এবং রাজনীতিবিদরা আহমদীদের অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য রেজুলিউশন পেশ করছে বা করেছে আহমদীদের অমুসলিম ঘোষণার দাবি নিয়ে। যাই হোক, এরা যাই করতে চায় করুক, পাকিস্তানের সংসদ আহমদীদের অমুসলিম ঘোষণা দিয়ে কি পেয়েছে? জামাতের উন্নতি কোথায় বাধাগ্রস্ত হয়েছে? জামাতের উন্নতি থেমে গেছে কি? আল্লাহ তাআলার কৃপায় জামাত নিত্য নতুন বিস্তৃতি এবং ব্যাপকতার মাইলফলক অতিক্রম করছে, কিন্তু জামাতের সভ্য এবং সদস্যদের এটি স্মরণ রাখা উচিত, ধৈর্যের সাথে খোদার সাহায্যের জন্য দোয়া করা এবং তার সামনে সেজদাবনত হওয়া, নিজেদের নামাজ এবং ইবাদতের ব্যাপারে যত্নবান হওয়া, হেফাজত করা, ইবাদতের সুরক্ষা করা প্রত্যেক আহমদের দায়িত্ব, আর এটি খোদার বর্ধিত ফজলের উত্তরাধিকারী করবে আমাদেরকে। আলজেরিয়ায় বিরোধিতা হচ্ছে, আমি যেভাবে পূর্বেও কয়েকবার বলেছি গত খুতবাগুলোতে, আহমদীয়তের কারণে অনেকে এখন কারাজীবন যাপন করছেন। এক থেকে তিন বছরের কারাশাস্তি তাদেরকে দেয়া হয়েছে, বেশ কয়েক ডজন আহমদের বিরুদ্ধে শাস্তির ঘোষণা দেয়া হয়েছে। এখনো জেলে পাঠায়নি, কিন্তু যে কোনো সময় তাদেরকে কারাগারে গ্রেফতার করে কারাগারে পাঠানো যেতে পারে। বিভিন্ন প্রকার বিধিনিষেধ আরোপিত হয়েছে তাদের উপর, শুধু এই দোষে যে সেখানেও আহমদীয়তের উন্নতি মোল্লাদেরকে কাটার মতো ফোটে, আর এটি তাদের সহ্য হচ্ছে না। অনুরূপভাবে বাংলাদেশে বিরোধিতা অব্যাহত আছে, বিরোধিতা হয়েই থাকে। ইন্দোনেশিয়াতে বিরোধিতা হয়, আরব বিশ্বে বিরোধিতা হয়, কিন্তু সম্প্রতি বাংলাদেশে এক জায়গায় যে জায়গার নাম হলো সোহাগী, ময়মনসিংহ এর একটি গ্রাম, এটি আমাদের মসজিদে মৌলভীরা হামলা করে, আমাদের মুরব্বী সিলসিলা মোস্তাফিজুর রহমান সাহেবকে ছুরিকাঘাত এবং খঞ্জরের আঘাতে মারাত্মকভাবে আহত করে, এত ভয়াবহ ছুরিকাঘাত বা খঞ্জর আঘাত করে যে তার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায়, পেটে এমন জায়গায় ছুরি চালিয়েছে যে বলা হয় যে তার এক গুর্দা বা কিডনি বেরিয়ে এসেছে, তার ঘাড়ে আঘাত করা হয়েছে, জীবন শিরা রক্ষা পেয়েছে, কিন্তু শরীরের সকল স্থান থেকে দর্শক বলে যে রক্ত বন্যা বয়ে যাচ্ছিল। যাই হোক, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, আসে এবং আক্রমণকারীদের হাত থেকে মুক্ত করে হাসপাতাল নিয়ে যায়। জামাতের সদস্যরা পৌঁছে যায়, খোদ্দামও তাৎক্ষণিক ভাবে পৌঁছে যারা রক্ত দিয়েছে। খোদা তালা কৃপা করেছেন, ফজল করেছেন, চিকিৎসা সাহায্য পৌঁছে যায়, হাসপাতাল পৌঁছে যান, যেখানে ভালো ডাক্তার আছে, ভালো চিকিৎসা হতে থাকে, বেশ কয়েক ঘন্টার অপারেশন হয়েছে। কাল পর্যন্ত প্রাপ্ত সংবাদ অনুসারে তার অবস্থা স্টেবল, কিন্তু এখনো ঝুঁকি মুক্ত নয়, যদিও কিছুটা তার চেতনা ফিরে এসেছে। চেতনা ফিরে আসার পর কথা বলার সম্ভাবনা, কিন্তু কাগজ কলম নিয়ে লিখে যে কথা বলেছেন তাতেও এই কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হওয়া সত্ত্বেও মোমেনেরই মহিমা এটি যে অন্যদের জন্য তিনি চিন্তিত। এটি লিখেছেন যে অমুক মুরব্বীর নিরাপত্তার ব্যবস্থা নিন, কেননা তারও জীবন হুমকির সম্মুখীন, বা পিতা মাতার সম্পর্কে তিনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। আল্লাহ তাআলা তাকে সুস্থ সবল দীর্ঘ জীবন দান করুন এবং আশু আরোগ্য দান করুন। যাই হোক, সব বিরোধিতা সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে পূর্বেই অবহিত করেছেন যে আহমদীয়ত যদি গ্রহণ করেই থাকো তাহলে এসব কঠিন পরিস্থিতির মোকাবেলা করতেই হবে, পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। এক জায়গায় একথা বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস বলেন যে আমাদের জামাতের জন্য এমন সমস্যাবলী রয়েছে যেভাবে রসুল করিম সাল্লামের সময় মুসলমানরা সম্মুখীন হয়েছেন। নতুন এবং সর্বপ্রথম সমস্যা বিপদ হল যখনই কোন ব্যক্তি জামাতে প্রবেশ করে, তাৎক্ষণিকভাবে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং জ্ঞাতি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে তাকে ছেড়ে দেয়, এমনকি অনেক সময় পিতামাতা এবং ভাই বোনও শত্রু হয়ে যায়, আসসালামু আলাইকুম বলাও পছন্দ করে না, জানাজা পড়তে চায় না, এমন অনেক সমস্যা দেখা দেয়। আমি জানি অনেক দুর্বল প্রকৃতির মানুষও থেকে থাকে, এমন সমস্যার মুখে তারা ভয় পেয়ে যায়, কিন্তু স্মরণ রেখো যে এমন বিপদ আপদ এবং সমস্যা বলে আসা আবশ্যক। তোমরা নবী এবং রসুলদের মোকাবেলায় তোমরা কোন ছাড়? এমন সমস্যা এমন বিপদ আপদ তাদের জীবনে এসেছে, আর এইসব এর জন্য আসে যে খোদা তাআলা যেন খোদার সত্তায় ঈমান দৃঢ়তা লাভ করে এবং পবিত্র পরিবর্তনের যেন সুযোগ আসে। দোয়ায় রত থাকো। অতএব আবশ্যক হল তোমরা নবী এবং রসুলদের অনুসরণ করো, আর ধৈর্যের পন্থা এবং রীতি অনুসরণ করো, তোমাদের কোনো ক্ষতি নেই। সেই বন্ধু যে সত্য গ্রহণের কারণে তোমাকে পরিত্যাগ করে সে সত্যিকার বন্ধু নয়, তার কারণে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, কেননা এমন তারা তোমাদের সত্যিকার বন্ধু নয়। নতুবা উচিত ছিল তোমাদের সঙ্গ দেয়া, তোমাদের উচিত এমন মানুষ যারা শুধু এই কারণে তোমাদের পরিত্যাগ করে, তোমাদের নিঃসঙ্গ বা অসহায় ছেড়ে দেয় যে তোমরা খোদা কর্তৃক প্রতিষ্ঠিত জামাত ভুক্ত হয়েছ, এমন লোকদের সাথে দাঙ্গা হাঙ্গামা লিপ্ত হয়েও না, বরং তাদের জন্য তাদেরই বর্তমানে দোয়া করো। আমাদের ব্যবহার এটি অন্যরা শত্রুতা প্রদর্শন করছে, তাদের অবর্তমানে অজ্ঞাতে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, কেননা আল্লাহ দোয়া করো খোদা যেন তাদেরকে সেই অন্তর্দৃষ্টি এবং তত্ত্বজ্ঞান দান করুন যা নিজ অনুগ্রহে তিনি তোমাদেরকে দিয়েছেন। তোমরা তোমার নিজেদের পবিত্র জীবন আদর্শ এবং উন্নত আচার আচরণের মাধ্যমে প্রমাণ করো যে তোমরা ভালো পথ অবলম্বন করেছ আহমদিয়ত গ্রহণ করে। আহমদিয়াত গ্রহণ করে কোনো অপরাধ করনি, কোনো পাপ করনি, কোনো নোংরামিতে লিপ্ত হনি, বরং এক ভালো রাস্তা তোমরা অবলম্বন করেছো। হুজুর বলছেন যে এই হলো সেই প্রতিক্রিয়া যা এসব আক্রমণের পর আমাদেরকে প্রদর্শন করতে হবে এবং করা উচিত। নিঃসন্দেহে আইনানুগ ব্যবস্থা আমরা নিয়ে থাকি দোয়া করি এদের সংশোধনের জন্য, কিন্তু একই সাথে যে অপরাধী বা যারা অপরাধী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও আমরা নেই এবং নেব, এটিও খোদার নির্দেশ। কিন্তু কখনো ধৈর্যের আঁচল পরিত্যাগ করা যায় না আর করবো না, আমরা করা উচিত নয়। আর সকল সমস্যা এবং বিপদের মুখে খোদার সামনে আমরা ঝুঁকি এবং তার সামনে আমরা ঝুঁকবো ইনশাল্লাহ। কিন্তু অনেক সময় কোন কোন মানুষ সম্পর্কে আমার কাছে অভিযোগ আসে যে তারা এখানে বসবাস করছে, তেমন সমস্যার তারা সম্মুখীন নয়, এখানে তবলিগের সুযোগ তাদের লাভ হয়। অনেক সময় সরাসরি তবলিগ করতে গিয়ে তারা অনেককে বা সোশ্যাল মিডিয়া মোলবেদের তবলিগ করতে গিয়ে বা কারো কারোর সাথে মুনাজেরা করতে গিয়ে এমন কঠোর ভাষা ব্যবহার করে যা আহমদীদের জন্য শোভনীয় নয়। আর কোন কোন মানুষ আমাকে লেখেও যে আহমদীদের মুখ থেকে এমন নোংরা গালি আর এমন কথাবার্তা শুনে আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যা বিরোধীদের জন্য গায়ের আহমদীদের মৌলবীদের জন্য বাজার সাথে মোনাজেরা করে তার বিরুদ্ধে বের হয়। হুজুর বলছেন যে কথাগুলো কোনোভাবে এক আহমদীকে শোভা পায় না। এই কথা কতটা সত্য আল্লাহ ভালো জানেন, আমি নিজে তো দেখিনি, কিন্তু অনেকে আমাকে লিখেছে যে আহমদীদের প্রতিদ্বন্দ্বিতায় যখন এমন গায়ের আহমদীদের ভাষা বেশি নমনীয়, বেশি কোমল হয়ে থাকে। হুজুর বলছেন এই কথা যদি সত্য হয় তাহলে আমি এমন আহমদীদের বলবো যে তারা যেন তবলিগ ছেড়ে দেয়, তবলিগ না করে। এদের এই তবলিগ খোদার নৈকট্যের কারণ না হয়ে খোদার ক্রোধ তাদের জন্য ডেকে আনবে। যেভাবে হাদিসে এসেছে আল্লাহ তাআলা ধৈর্যকে ভালোবাসেন আর ক্রোধ সংবরণকারীকে আল্লাহ ভালোবাসেন। আমাদের ঘোষণাই হল রাগ তারা করে যাদের কাছে কোনো যুক্তি প্রমাণ নেই। আমাদের কাছে যদি যুক্তি প্রমাণ থেকে থাকে তাহলে রাগের এবং ক্রোধের কোনো বৈধতা নেই। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের এই কথা সবসময় স্মরণ রাখা উচিত। তিনি বলেন যে দেখো আমি তোমাদেরকে বারবার এই দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রেরিত হয়েছে যে সকল প্রকার অশান্তি বিশৃঙ্খলা এবং দাঙ্গা হাঙ্গামার পথ পরিহার করো, গালি শুনে ধৈর্য ধরো, দুর্ব্যবহারের উত্তর দাও পণ্যের মাধ্যমে, কেউ অশান্তিতে উদ্যত হলে ভালো হবে তোমার জন্য এমন স্থান পরিত্যাগ করা এবং কোমলতার সাথে উত্তর দেয়া। বারংবার দেখা গেছে যে এক ব্যক্তি ভয়াবহ বিরোধিতার সাথে উত্তর দেয় এবং বিরোধিতা করতে গিয়ে সেই পন্থা অবলম্বন করে যা সাদী বর মানসিকতার পরিত্যাগ, যা শুনলে শ্রোতা বা শ্রোতারও উত্তেজিত হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু অপরদিক থেকে যদি কোমল উত্তর শুনে আর তার গালির যদি উত্তর দেয়া না হয় সে নিজেই লজ্জিত হয়। তো এই হলো আমাদের জন্য শিক্ষা যে গালি শুনেও কোমলতার সাথে উত্তর দিতে হবে। তিনি বলেন সে নিজেই লজ্জিত হয় এবং নিজের আচরণে তার অনুশোচনা হয় এবং নিজেই লজ্জিত হয়। অনেক সময় মনে হয়েছে বিরোধী লজ্জিত হয়েছে যার প্রকৃতি ছিল নেক। অতএব আমি তোমাদেরকে বলবো যে কখনো ধৈর্য হারা হবে না। ধৈর্যের অস্ত্র এমন যে কামান দ্বারা সেই কাজ সাধিত হনে ধৈর্যের মাধ্যমে হয়, ধৈর্যই হৃদয়ে জয় করে। নিশ্চিত ভাবে স্মরণ রেখো আমি চরমভাবে মর্মাহত হই যখন আমি এটি শুনি যে অমুক ব্যক্তি এই জামাতভুক্ত হয়ে কারোর সাথে ঝগড়া করেছে, আমি এই রীতি কোনোভাবে পছন্দ করি না। আর খোদা তাআলাও চান না যে সেই জামাত যা পৃথিবীতে এক আদর্শ স্থানীয় জামাত হবে, সেই জামাত এমন পন্থা অবলম্বন করবে যা তাকওয়া সম্মত নয়। বরং আমি তোমাদেরকে এটিও বলতে চাই যে খোদা তাআলা এই বিষয়ের জন্য এতটা আত্মাভিমান রাখেন যে কোনো ব্যক্তি যদি জামাতভুক্ত হয়ে ধৈর্য প্রদর্শন না করে তাহলে সে তার স্মরণ রাখা উচিত যে সে জামাতভুক্ত নয়। চরম উত্তেজনা এবং রাগের কারণ এটি হতে পারে, কেউ যদি খুব বেশি খেপায় যে কারণে রাগ চরম রোগ রাগ এবং ক্ষোভ দেখা দিতে পারে, তাহলেও আমাকে নোংরা গালি দেয়া। তো এক্ষেত্রে আমি বলবো যে বিষয়টি আল্লাহর হাতে ছেড়ে দাও, এর সিদ্ধান্ত করা তোমাদের হাতে নয়, আমার বিষয়টি আল্লাহর হাতে ছেড়ে দাও। এসব গালি শুনে ধৈর্য ধরো, সহ্য করো। তোমরা জানো না যে এদের পক্ষ থেকে কত গালির আমি সম্মুখীন হই, প্রায়শ যা হয় তাহলে নোংরা গালিতে পূর্ণ পত্র আসে, খোলা কার্ডে গালি লিখে পাঠানো হয়, বেয়ারিং পত্র আসে যার মাসুল আদায় করে পত্র নিতে হয়। এরপর যখন পড়ি গালিতে থাকে তা পরিপূর্ণ এবং নোংরা এবং অশ্লীল গালি দেয়া হয় যে আমি এসে জানি যে কোন পয়গাম্বরকে বা নবীকে এমন গালি দেয়া হয়নি। আমি বিশ্বাস করি না যে আবু জেহেলের মাঝে এমন গালি দেওয়ার অভ্যাস ছিল বলে আমি মনে করি না, কিন্তু এসব কিছু শুনতে হয়। আমি যেখানে ধৈর্য ধারণ করছি সেখানে তোমাদের জন্য আবশ্যক হবে ধৈর্য ধারণ করা। শাখা বৃক্ষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় না। দেখো না এরা কতদিন গালি দিতে পারে, অবশেষে এরাই ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। তাদের গালি, তাদের দুষ্কৃতি, তাদের ষড়যন্ত্র কোনোভাবে আমাকে শ্রান্ত এবং ক্লান্ত করতে পারে না। যদি আমি খোদার পক্ষ থেকে না হতাম, নিঃসন্দেহে তাদের গালি শুনে, গালিগালা শুনে আমি ভয় পেয়ে যেতাম, কিন্তু আমি নিশ্চয় জানি খোদা আমাকে প্রত্যাদিষ্ট করেছেন। তাই এমন তুচ্ছ কথাবার্তার আমি ভ্রুক্ষেপ করি না, এটা হতেই পারে না। তোমরা ভাবো, তোমরা নিজেরা চিন্তা করো যে তাদের গালি কার ক্ষতি করেছে, আমার না তাদের। তাদের জামাত ছোট হয়েছে, আমার জামাত বৃদ্ধি পেয়েছে। এই গালি গালিগালা যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, তাহলে দেখো যে এখন জামাতের সংখ্যা 200,000-এর যে যুগে তিনি এটি লিখছিলেন সে তখনকার কথা। হুজুর বলছে আজকে এসব গালি সত্ত্বেও আল্লাহ তাআলার কৃপায় পৃথিবীর 209 দেশে জামাত প্রতিষ্ঠিত রয়েছে। এরা তাদেরই মধ্য থেকে এসেছে নাকি অন্য কোন স্থান থেকে, যারা গালি দিচ্ছিল তাদের মধ্য থেকেই এরা এসেছে এবং জামাতভুক্ত হয়েছে। তারাই আমার বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়েছিল, কিন্তু সেই কুফরি ফতোয়ার কি প্রভাব পড়েছে? জামাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, জামাত বড় হয়েছে। যদি এই জামাত ষড়যন্ত্রের ফসল হতো তাহলে এই ফতোয়ারও ফলাফল প্রকাশ পেত। এই জামাত গঠনের পিছনে যদি আমার ব্যক্তিগত ষড়যন্ত্র থাকত তাহলে এসব ফতোয়ার প্রভাব পড়ত, কিন্তু পরে নেই। এসব কুফরি ফতোয়া আমার বিরুদ্ধে অনেক বড় প্রতিবন্ধক সাধ্য, কিন্তু যে বিষয়ে খোদার পক্ষ থেকে সেটিকে পদদলিত করা মানুষের জন্য সম্ভব নয়, যে ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করা হয়। যারা বোঝে তাদের জন্য আক্ষেপী হোক, তারা আক্ষেপী করবে এটি দেখে। আমি পরিষ্কার ভাবে বলছি যে যারা আমার বিরোধিতা করে তারা এক প্রমত্তা নদীর সামনে যা প্রবল বেগে আসছে নিজেদের হাত রাখে, তারা চায় যে তাদের হাতের মাধ্যমে থেমে যায়, কিন্তু ফলাফল স্পষ্ট, এটিকে থামানো সম্ভব না। এরা এসব গালিগালাজের মাধ্যমে আমাদের অগ্রগতি থামাতে চায়, কিন্তু এটি কখনো হবে না। গালি দেয়া কি কোনো ভদ্র মানুষের কাজ? এসব মুসলমানের জন্য আমার আক্ষেপ হয়, এসব মুসলমানের জন্য আক্ষেপ। কেমন মুসলমানেরা এমন ধৃষ্টতার সাথে মুখ খুলে, আমি আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি, এমন নোংরা গালি আমি কোন মেথর চামারের মুখে শুনিনি যা এসব মুসলমান হওয়ার দাবিদারদের পক্ষ থেকে শুনেছি। এসব গালির মাধ্যমে নিজেদের চিত্র এরা তুলে ধরে, আর এরা স্বীকার করে যে তারা দুরাচারী, পাপাচারী আর লম্পট। আল্লাহ তাআলা তাদের চোখ খুলুন, তাদের প্রতি করুণা করুন। অতএব আমাদের স্মরণ রাখতে হবে যে যদি কথা সঠিক হয়ে থাকে, সোশ্যাল মিডিয়ায় কিছু আমাদের খেপে গিয়ে ভ্রান্ত ভাবে বা কঠোর ভাষায় উত্তর দেয়, তাহলে এরা ভুল করে। আর এভাবে এক পাপ করছে না তারা, বরং আমরা আর একটি পাপ যা করছি তা হল নতুন প্রজন্মকে আহমদীয় থেকে দূরে ঠেলে দিচ্ছে। যুবক শ্রেণীর মাঝে হয়তো এই ধারণা দানা বাঁধে যে আমাদের কাছে হয়তো যুক্তি এবং প্রমাণ নেই, তাই আমরা কঠোর পন্থা অবলম্বন করছি। অতএব এমন লোকদের তাৎক্ষণিকভাবে নিজেদের রীতি পরিবর্তন করতে হবে। আমি যেভাবে বলেছিলাম যে গালির উত্তরে গালি দেওয়ার অর্থই হলো আমাদের কাছে প্রমাণ নেই, যুক্তি নেই। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বারংবার বিভিন্ন ভাবে আমাদের বুঝিয়েছেন যে ধৈর্যের আঁচল আমাদেরকে শক্তভাবে ধরে রাখতে হবে। এখন আপনাদের সামনে আমি হযরত মসীহ ইসলামের একটা উদ্ধৃতি উপস্থাপন করব। তিনি বলেন, বারংবার এসব তুলে ধরছে এই জন্য যেন স্পষ্ট হয়ে যায় সবার সামনে মসীহ মওউদের শিক্ষা। তিনি বলেন, আমাকে এরা গালি দেয় কিন্তু আমি এদের গালি গালাজের ভ্রুক্ষেপ করি না, আর এদের জন্য আক্ষেপও করি না, কেননা এরা আমার প্রতিদ্বন্দ্বিতায় ব্যর্থ হয়েছে। আর নিজেদের ব্যর্থতা এবং দুর্বলতা গালি দেওয়া ছাড়া এরা গোপন করতে পারে না, কোনো যুক্তি নেই, প্রমাণ নেই, এরা ব্যর্থ অক্ষম। যুক্তি প্রমাণ না থাকার কারণে এরা গালি দেয়, এরা কুফরি ফতোয়া দিয়েছে, মিথ্যা মামলা করেছে, বিভিন্ন প্রকার অপবাদ আরোপ করেছে, নিজেদের সর্বশক্তি দিয়ে এরা আমার মোকাবেলা করুক, আর দেখুক যে চূড়ান্ত সিদ্ধান্ত কার পক্ষে হয়। আমি তাদের গালমন্দ নিয়েই যদি বসে যাই তাহলে খোদা তাআলা আমার উপর যে মূল দায়িত্ব ন্যস্ত করেছেন সেটি ব্যাহত হবে। তাই যেখানে আমি তাদের গালমন্দের ভ্রক্ষেপ করি না সেখানে আমি আমার জামাতকে নসিহত করব যে তাদের জন্য উচিত হবে গালি শুনে সহ্য করা, গালের উত্তরে মোটেই যেন তারা উত্তর না দেয়, কেননা এইভাবে সেই কল্যাণ রাজি এবং বরকত হারে যায়। তাদের ধৈর্য এবং সহ্যের দৃষ্টান্ত স্থাপন করা উচিত, উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন করা উচিত। স্মরণ রেখো যে যুক্তি এবং রাগের ভিতর ভয়াবহ শত্রুতা রয়েছে। যখন রাগ ধরে যুক্তি এবং প্রমাণ সেখানে থাকে না, কিন্তু যদি কেউ ধৈর্য ধরে এবং সহনশীলতা প্রদর্শন করে তাকে একটা আলো দেয়া হয় যার মাধ্যমে তার চিন্তা এবং যুক্তি শক্তি নতুন আলো সৃষ্টি হয় এবং আলো থেকে আলোর জন্ম হয়। রাগ এবং ক্রোধের অবস্থায় অন্তরাত্মা যেহেতু তপসাচ্ছন্ন থাকে তাই অন্ধকার থেকে অন্ধকারেরই জন্ম হয়। অতএব যদি বিবেক শক্তি যুক্তি শক্তি বৃদ্ধি করতে হয় অন্তরাত্মায়, মন মস্তিষ্কে যদি আলো মন মস্তিষ্ককে যদি আলোকিত করতে হয়, রাগ ক্রোধকে আমাদের সংবরণ করতে হবে, তবেই খোদার কৃপা রাজির মাত্রা বৃদ্ধি পাবে, আহমদীয় মুসলিম জামাতের উন্নতি এবং অগ্রগতি। কোন রাগ এবং ক্রোধের বহির প্রকাশের ফলে হচ্ছে না, আজ পর্যন্ত উন্নতি হচ্ছে। এক্ষেত্রে খোদার প্রতিশ্রুতি রয়েছে যে তিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে বিজয় দান করবেন। অতএব বিজয় যেহেতু তার পক্ষ থেকে আসবে, তিনি বিজয় দেবেন, আর তিনি ইসলামী বরকত দেবেন। আমরা যে তবলিগের কাজ করি সেখানে বরকত খোদা তালাই দিয়ে থাকেন, তাহলে এমন ক্ষেত্রে খোদার সন্তুষ্টি অর্জনের আমাদের চেষ্টা করা উচিত। আমাদেরকে সবসময় হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের এই কথা সামনে রেখে জীবন কাটানো উচিত, যেখানে তিনি বলেছেন যে দুনিয়ার মানুষ উপায় উপকরণের উপর নির্ভর করে, বাহ্যিক সাজ সরঞ্জামের উপর ভরসা করে, কিন্তু খোদা তাআলা এমনটি করতে বাধ্য নন। উপকরণের মুখাপেক্ষী হবেন তিনি, এটি আবশ্যক নয়। তিনি চাইলে কোনো সময় প্রিয়দের জন্য উপকরণ ছাড়াই কাজ করে দেন, কোনো সময় উপকরণের ভিত্তিতে কাজ সাধন করেন, আর কোনো সময় মনে হয় যে অনেক সময় সব উপকরণকে তিনি ধ্বংস করেন। যে নিজেদের আমল এবং কর্মকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করো, আর সবসময় খোদাকে স্মরণ রাখো, উদাসীন্য প্রদর্শন করবো না। যেভাবে পলায়ন পর শিকার যদি আলস্য প্রদর্শন করে তাহলে শিকারের হাতে ধরা পড়ে, অনুভবে খোদার কে স্মরণের ক্ষেত্রে যে ব্যক্তি উদাসীন্য প্রদর্শন করে সে শয়তানের শিকার হয়। যখন এই শিকারের সামনে আলস্য দেখায়, শিকারের হাতে ধরা পড়ে। অনুরূপভাবে মানুষ যদি ইবাদতে আলস্য দেখায়, দোয়াতে আলস্য প্রদর্শন করে, খোদার কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে লোকে যদি উদাসীনতা প্রদর্শন করে তাহলে সে শয়তানের শিকারে পরিণত হতে পারে। তওবা সবসময় জীবিত রাখো, স্মরণ রেখো, তওবা যেন সবসময় তওবায় রত থাকো, কখনো তওবাকে মরতে দেবে না, ইস্তেগফারে রত থাকবে। যে অঙ্গ ব্যবহার করা হয় সেটি কাজ দিতে পারে, কাজে দিতে পারে, যে অঙ্গ অকেজো ছেড়ে দেওয়া হয় সেটি বিকল হয়ে যায়। অনুরূপভাবে তওবাকে গতি রাখো, সেটি যেন গতি হারিয়ে না বসে। তোমরা যদি প্রকৃত অর্থে তওবা না করো তাহলে সেটি সেই বীজের ন্যায় যা পাথরে বপন করা হয়। যদি সত্যিকার তওবা হয়ে থাকে তাহলে সেটি সেই বীজের ন্যায় যা উর্বর ভূমিতে বপন করা হয় আর যা যথাসময় ফল বহন করে। আজকাল এই তওবার পথে অনেক বড় বড় সমস্যা রয়েছে। কাদিয়ানে আগত কিছু লোককে তিনি নসিহত করছিলেন যে এখান থেকে যখন যাবে অনেক কিছু তোমাদেরকে শুনতে হবে, অনেক অনেক কথা বলবে মানুষ, বড় বড় কথা বলবে যে তোমরা এক পুষ্ঠ কবলিত কাফের দাজ্জালের হাতে বয়াত করেছ। এমন কথা যারা বলে তাদের সামনে রাগান্বিত হবে না। আমরা খোদার পক্ষ থেকে ধৈর্যের জন্য প্রেরিত হয়েছি, প্রত্যাদিষ্ট হয়েছে, তাই তোমাদের উচিত হবে তাদের জন্য দোয়া করা, যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। যেভাবে তোমরা আশা করো যে যেভাবে তোমাদের ধারণা হলো যে তারা তোমাদের কথা আদৌ গ্রহণ করবে না, তোমরাও তাদের প্রতি বিমুখতা প্রদর্শন করো। আমাদের বিজয়ী হওয়ার আমাদের বিজয়ের অস্ত্র হলো ইস্তেগফার, তওবা, ধর্মীয় জ্ঞান সম্পর্কে অবগত হওয়া, খোদার মাহাত্ম্য সামনে রাখা আর পাঁচ বেলার নামাজ পড়া, নামাজ দোয়া গৃহীত হওয়ার জন্য চাবিকাঠি স্বরূপ। যখন নামাজ পড়বে নামাজে দোয়া করো, ঔদাসীন্য দেখাবে না। প্রতিটি পাপ তা বান্দার অধিকার সংক্রান্ত হোক বা আল্লাহর অধিকার সংক্রান্ত হোক সে বিষয়ে সাবধান থাকো। তা আমাদের দায়িত্ব হলো আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন, তার নির্দেশাবলী মেনে চলার সবসময় চেষ্টা করা, তার পথে ধৈর্য এবং অবিচলতার সাথে কুরবানি দেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য এবং দোয়ার সাথে তার সন্তুষ্টির পথে পথ চলার তৌফিক দেন। আমরা যেন সবসময় খোদার ফজল এবং কৃপারাজির উত্তরাধিকারী হতে পারি। নামাজের পর এক ভাইয়ের গায়েবানা জানাজাও পড়াবো। তিনি হলেন জনাব পিপি নাজিমউদ্দিন সাহেব, তিনি ইন্ডিয়ার কেরালার অধিবাসী। 3রা মে ট্রেনের দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। আলিল্লাহ ওয়াইনাইলের একজন কারে যাচ্ছিলেন, দুর্ঘটনা কবলিত হন। কোরআনের প্রদর্শনী থেকে ফিরে আসছিলেন, দুর্ঘটনার সম্মুখীন বড়ই নিষ্ঠাবান নিবেদিত প্রাণ মানুষ ছিলেন, ধর্মকে জাগতিকতার উপর সবসময় প্রাধান্য দিতেন। কাদিয়ানের বিভিন্ন ইজতেমা, জলসা, সালানা এবং সুরা ইত্যাদি রীতিমতো যোগদান করতেন। খুবই কর্মঠ এক সদস্য ছিলেন, তিনি জেলার সেক্রেটারি মাল হিসাবেও দায়িত্ব পালন করছিলেন, তিনি ধর্মের কাজ করছিলেন। মৃত্যুর সময় নায়েব সদর আনসারুল্লাহ ভারত হিসাবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘকাল তিনি দুবাইতে বসবাস করেন, সেখানকার প্রথম আমির জামাত হিসাবে কাজ করার তৌফিক পেয়েছেন। তার ব্যাপক যোগাযোগও ছিল আর সেই সম্পর্ক এবং যোগাযোগের গণ্ডিকে জামাতের কাজের জন্য ব্যবহার করেছেন। জামাতি ব্যবস্থাপনার বা নিজাম পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলতেন, বন্ধুদেরকেও অনুসরণ করতে অনুপ্রাণিত করতেন, ইবাদত গুজার, কোরআনে তেলাওয়াতকারী, খুবই বিনয়ী মানুষ, বিনয়ী প্রকৃতির মানুষ আর খুবই খাঁটি এবং সৎ প্রকৃতির মানুষ ছিলেন। মানুষের হিত সাধনকারী ব্যক্তি ছিলেন, সন্তান সন্ততির উত্তম তরবিয়ত করেছেন, সবসময় পুণ্যের ব্যাপারে মানুষকে অনুপ্রাণিত করতেন, খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার নসিহত করতেন, মুসিও ছিলেন। তার এক মেয়ে এখানে থাকেন আর এক পুত্র তার দুবাইতে বসবাস করছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন আর সন্তান সন্ততিকে তার পুণ্য ধরে রাখার আর খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.